بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. عدة الصابرين وذخيرة الشاكرين এই কিতাব থেকে আজকের আমাদের যে আলোচনা করব সেটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা গত দিনে যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিক আলোচনা হবে। গতদিনের আমাদের আলোচনা এই পর্যন্ত এসে শেষ হয়েছিল যে সবরের নির্দেশ যাকে দেয়া হয় তার প্রতি সেই নির্দেশটা হয়তো কোনো কাজ করার আদেশ থাকে, অথবা কোনো কাজ থেকে বিরত থাকার আদেশ থাকে, অথবা তাকদীর বিষয়ক যে সমস্ত বিষয় সেসব বিষয়ের উপরে ধৈর্য ধারণের নির্দেশ থাকে। অর্থাৎ সবরটা হলো তিন প্রকারের। যেসব বিষয়ে সবর করা হবে সেসব বিষয়ে বিবেচনায় সবর তিন প্রকার। আস-সাবরু আলাল মামুর, আস-সাবরু আনিল মাহদুর, ওয়াস-সাবরু আলাল মাকদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ে পালন করার আদেশ দিয়েছেন সে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করা, যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকা, এবং যেসব বিষয় নির্ধারিত বা তাকদীর মুকাদ্দার করা সেসব বিষয়ে ধৈর্য ধারণ করা। এখন এই যে আল্লাহর আদেশকৃত বিষয়ে ধৈর্য ধারণ করা, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা এবং তাকদীরের উপরে তাকদীর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকৃত ফয়সালাকৃত বিষয়ের প্রতি উপরে ধৈর্য ধারণ করা, এই তিনটা বিষয়ে যে ধৈর্য ধারণ করা হবে তার প্রমাণস্বরূপ ইবনে আল কাইয়িম রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের সূরাতুর রাদের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। সে আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুযুনাল মীসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. যে ব্যক্তি জানে যে যা কিছু পালন কর্তার পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু আপনার প্রতিপালকের পক্ষ হতে নাজিল করা হয়েছে সেটা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? তারাই বুঝে যারা বোধশক্তি সম্পন্ন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না, এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন, এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে, এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ, উলাইকা লাহুম উকবাদদার। তো এই আয়াতে ইসলাম এবং ইমানের যে স্তরগুলো সবগুলোই বর্ণিত হয়েছে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। যে ব্যক্তি একটুকু জানে যে রসুলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু অবতরণ অবতীর্ণ করা হয়েছে সেটা সত্য, সে এবং অন্ধ ব্যক্তি অর্থাৎ যে বিষয়টা জানে না উভয় সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং নসিহত গ্রহণ করে উপদেশ গ্রহণ করে কেবল বুদ্ধিমান সম্প্রদায় বা বুদ্ধি শক্তি সম্পন্ন লোকেরাই। কে? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এখানে যে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে, এই যারা বলতে কারা? যারা বলতে তারা হতে পারে যে এই যে বোধ প্রকৃত অর্থে বোধ শক্তি সম্পন্ন লোকেরা যারা, তাদেরই বিবরণ দেওয়া হয়েছে যে আসলে নসিহত গ্রহণকারী উপদেশ গ্রহণকারী বোধ শক্তি সম্পন্ন বুদ্ধিমান লোক কারা, তাদের বিবরণ দেওয়া হয়েছে পরবর্তী আয়াতগুলোতে। আবার একই সময়ে এটাও হতে পারে যে পরবর্তী আয়াতে যাদের বিবরণ দেওয়া হচ্ছে তারা হচ্ছেন যে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেটাকে সত্য বলে জানেন, তাদের গুণাবলী হলো ওই নিম্নরূপ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না, যারা বজায় রাখে। তো এই আয়াতগুলোতে ইসলাম এবং ইমানের বিভিন্ন যে স্তরগুলো সেই স্তরগুলোর বিবরণ এসেছে। যারা মুমিন এবং মুসলিম, এই আয়াতগুলোতে তাদের গুণাবলী এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে যারা মুমিন, যারা মুসলিম, তারা তাদের বৈশিষ্ট্য হলো যে তারা প্রতিশ্রুতি পূর্ণ করবে, যে প্রতিশ্রুতি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করেছে, এই প্রতিশ্রুতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত সকল বিষয় অন্তর্ভুক্ত। মানে যত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্দেশ দিয়েছেন সে সমস্ত বিষয় এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত। তারা সেই বিষয়গুলো পালনের মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষা করবে। যত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, বিরত থাকার আদেশ দিয়েছেন, সেসব বিষয়কে বর্জন করার মাধ্যমে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তারা প্রতিশ্রুতি, ওই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার। যে সমস্ত বিষয় করার কিংবা যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য বান্দা প্রতিশ্রুতিবদ্ধ, ওইগুলো তারা রক্ষা করবে। ওই বিষয়গুলোও তারা রক্ষা করবে যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে বান্দার মধ্যে এবং অন্যান্য সমাজের অন্যান্য লোকের মধ্যে, অর্থাৎ মানুষের পরস্পরের মধ্যে যে সমস্ত বিষয়গুলো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত বিষয়গুলো মেনে চলার জন্য মানুষ প্রতিশ্রুতিবদ্ধ, সে সমস্ত বিষয়ে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। অর্থাৎ যত ধরনের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা বান্দার আল্লাহর সাথে প্রতিশ্রুতি হতে পারে, বান্দার তাদের মধ্যে মানুষের সাথে যে প্রতিশ্রুতি আছে সামাজিক প্রতিশ্রুতি সেটা তারা রক্ষা করবে। এইসব প্রতিশ্রুতি কিন্তু ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করে, এই কথার মধ্যে সব ধরনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত। এরপরে তাদের গুণ হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, সব সময় তাদের প্রতিশ্রুতিকে সংরক্ষণ করে এবং প্রতিশ্রুতি বজায় রাখে, প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এরপরে গুণাবলী হলো তাদের যে গুণটা মুমিনদের, মুমিনিনদের, মুসলিমিনদের, সেটা হচ্ছে তারা যে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আদেশ দিয়েছেন সে সম্পর্ককে তারা বজায় রাখে। যত সব সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সে সব সম্পর্কগুলো তারা বজায় রাখে। আল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এই যত সব সম্পর্ক, এই সব সম্পর্কের মধ্যে আল্লাহর এবং বান্দার মধ্যেকার সম্পর্ক অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে তারা কিভাবে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে, কিভাবে তারা ইবাদতের মাধ্যমে তার সাথে কোনরূপ শরীক অংশীদার নির্ধারণ না করার মাধ্যমে, তার আনুগত্য প্রতিষ্ঠার মাধ্যমে, তার দিকে ফিরে যাওয়ার মাধ্যমে, তার উপরে নির্ভরতা তাওয়াক্কুলের মাধ্যমে, তাকে ভালোবাসার মাধ্যমে, তাকে ভয়ের মাধ্যমে, তার প্রতি আশা পোষণের মাধ্যমে, হ্যাঁ, তার প্রতি প্রত্যাবর্তনের মাধ্যমে, তার প্রতি বিনয় প্রকাশের মাধ্যমে, তার প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে, এই সব কাজের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহ জাল্লা ওয়া আলার সাথে তার সম্পর্ক বজায় রাখবে। ইয়াসিলুনা মা আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন বান্দা যেন তার সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যম হলো এই সমস্ত বিষয়ে আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, তার আনুগত্য প্রতিষ্ঠা করা, তার দিকে প্রত্যাবর্তন করা, তার দিকে এই তাওয়াক্কুল, মাহাব্বা, খাউফ, রাজা, খুজু, তাজাল্লুল, এই সব বিষয়ে কিন্তু আল্লাহ জাল্লা ওয়া আলার সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যম, এবং এর সাথে সাথে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব নিয়ামত আছে, হ্যাঁ, যেসব নিয়ামত বান্দা উপভোগ করতেছে সেই সব নিয়ামতের জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর নিজের ভুলের জন্য ভুলের শিকার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা স্বীকার করা এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ইস্তেগফার করা, এই হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা। এসব বিষয়ের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, মা আমারাল্লাহর মধ্যে এই গেল একটা অংশ যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। দ্বিতীয়ত হলো যে বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখবে। রাসূলের সাথে কিভাবে বান্দা সম্পর্ক রাখবে, সেটা হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন, তাকে সত্য বলে বিশ্বাস করা, এবং তার হুকুমের প্রতি সন্তুষ্টি প্রদর্শন করা, তিনি যে ফয়সালা প্রদান করেন সে ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, তার ভালোবাসাকে নিজের নাফসের, নিজের সন্তান সন্ততির ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া, নিজের বাবা মার ভালোবাসার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দেয়া, তো এই কাজের মাধ্যমে রাসূল বান্দা রাসূলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। সুসম্পর্ক বজায় বা যে সমস্ত বিষয়ে যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ আল্লাহ জাল্লা ওয়া আলা দিয়েছেন সে সমস্ত, সেই সব সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক হচ্ছে যে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিকট আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কেননা আল্লাহ তাআলাই তো নির্দেশ দিয়েছেন মানুষকে সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুতরাং কোনোভাবেই যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সমস্ত বিষয়ে সে সম্পর্ক, যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেসব সম্পর্ক বজায় রাখা বলতে শুধুমাত্র আল্লাহর সাথে বান্দার সম্পর্কই না, বরং এই আয়াতের যে নির্দেশ, সেই নির্দেশের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখা, পিতামাতার সাথে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিজের অধীনস্থদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তারপরে প্রত্যেকটা মানুষের তার প্রতিবেশী, তার প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং সর্বোপরি যারা কিরামান কাতিবিন যারা আছেন প্রত্যেকটা মানুষের সাথে, যারা তার আমল নামা সংরক্ষণ করেন বা লিখেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, এই সব বিষয় কিন্তু এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত। কিরামান কাতিবিনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা কিভাবে, যে তাদেরকে লজ্জা করা, যেমন একজন লোক তার সাথে যদি অন্য একজন লোক থাকে তাহলে সে ওই লোককে যেভাবে লজ্জা করবে, যে দেখতেছে শুনতেছে, এই ভয় যেভাবে থাকবে, ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে তার সাথে মালায়েকারা আছেন যারা তার আমল নামায় আমল সংরক্ষণ করতেছেন, লিখছেন সব কাজ সবকিছু, তার যাবতীয় কিছু রেকর্ড করতেছেন। তো একজন লোকের তার সাথে একজন লোকের সাথে যদি তার একজন সাথী থাকে তাহলে যতসব বিষয়ে সে তাদেরকে লজ্জা করবে বা যতসব বিষয়ে লজ্জা পাবে, ঠিক তেমনি কিরামান কাতিবিনদের বিষয়টা বিবেচনা করা যে ওনারাও সবকিছু, তারাও সাথী, তারা সবকিছু দেখতেছেন। সুতরাং যে সমস্ত বিষয়ে লজ্জা করা উচিত সে সমস্ত বিষয়ে একজন মানুষকে লজ্জা করা উচিত, সে সমস্ত বিষয়ে তাদেরকেও লজ্জা করা, এবং শুধু তাই না বরঞ্চ এর থেকে বেশি করা। কারণ হয়তো অনেক সময় মানুষের চোখ ফাঁকে দেওয়া যেতে পারে, কিন্তু কেরামান কাতিবিন যারা আছেন তাদের চোখ ফাঁকে দেওয়া যাবে না, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়োজিত এবং সবকিছু সংরক্ষণকারী। সুতরাং এইটুকু সবসময় মনে রেখেই চলতে হবে যে আমাদের সাথে আরো আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত মালাইকা আছেন যারা দেখতেছেন এবং সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। এই বিবেচনাটুকু মনে রেখে চলার মাধ্যমেই কিরামান কাতিবিনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইখশাউনা রাব্বাহুম ওয়াইখাফুনা সুআল হিসাব। এর আগে মানুষের করণীয় কি সেটা বলা হলো, প্রতিশ্রুতি তারা রক্ষা করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা সে সমস্ত সম্পর্ক বজায় রাখবে। এই যে কাজগুলো, এই কাজগুলো বান্দার জন্য করা যাতে সহজ হয়, তোর জন্যই কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পরের অংশটুকুতে। ওয়াইখশাউনা রাব্বাহুম, যে তারা তাদের পালনকর্তাকে ভয় করে, তারা তাদের পালনকর্তাকে ভয় করে। ওয়াইখাফুনা সুআল হিসাব, এবং তারা মন্দ হিসাবকে ভয় করে। কঠোর হিসাবের আশঙ্কা যারা রাখে, এই ভয়টুকু, এই যে ওয়াইখশাউনা রাব্বাহুম, পালনকর্তাকে ভয় করা, যখন একজন মানুষের মধ্যে তার পালনকর্তার মহান আল্লাহ রাব্বুল আলমিনের ভয় তার অন্তরে থাকবে, তখন যত সব ভালো কাজ করা তার জন্য সহজ হবে। তো আগের যে নির্দেশগুলো, এই নির্দেশগুলো পালন করা যাতে বান্দার জন্য সহজ হয়, পরবর্তী অংশে, আয়াতের পরবর্তী অংশে কিভাবে বান্দা এই কাজটা বান্দার জন্য সহজ হবে তার একটা নির্দেশনা দেয়া হয়েছে। সেটা হচ্ছে খাশিয়াতুর রব, পালনকর্তার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি। অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে তখন বান্দার জন্য নেক কাজগুলো করা এটা তার জন্য সহজ হয়ে যায়। এবং যখন বান্দার অন্তরে পরখালের যে মন্দ হিসাবের ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে, সে যখন এইটুকু উপলব্ধি করবে যে আমাকে আমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এবং যদি সেটা ভালো হয় তোর জন্য আমি প্রতিদান ভোগ করব, লাভ করব, আর যদি আমার কাজগুলো মন্দ হয় এর জন্য আমাকে অত্যন্ত মন্দ হিসাব পেতে হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে, এই ভয়টুকু যদি বান্দার অন্তরে থাকে তাহলে বান্দা কখনো আল্লাহ জাল্লা ওয়ালার নাফরমানি করতে পারে না। وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ। এই দুটি কথার মাধ্যমে যে কিভাবে বান্দা নেক কাজগুলো সম্পন্ন করবে এবং নেক কাজ করার জন্য সহায়ক বিষয়গুলো কি, সে দিশে সে বিষয়ের প্রতি সে বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটা হচ্ছে খাশিয়াতুর রব, আল্লাহকে ভয় করা, এবং দ্বিতীয়টা হচ্ছে যে মন্দ পরকালে মন্দ পরিণামের পরিণামকে ভয় করা। পরকালে যাতে মন্দ পরিণাম না হয় এই ভয়, যখন এটা যখন বান্দা তার অন্তরে থাকবে যে যদি মন্দ কাজ করি তাহলে এর জন্য পরকালে আমাকে মন্দ পরিণামের সম্মুখীন হতে হবে, এই বিষয়টাকে যখন একজন লোক ভয় করবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে। সে যখন তার পালনকর্তাকে ভয় করবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে, এটা তার জন্য সহজ হবে। এবং শুধু নাফরমানি থেকে বেঁচে থাকা না, এর সাথে সাথে সে তার পালনকর্তার আদেশগুলো সুন্দরভাবে সহজভাবে পালন করতে পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেসব সম্পর্ক বজায় রাখা কারো পক্ষে সম্ভব হবে না যদি না তার মধ্যে আল্লাহ ভীতি থাকে এবং যদি না সে পরকালের মন্দ হিসাবকে ভয় করে। যদি কারো অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে যায় তাহলে তখন সে আর আল্লাহর আদেশ নিষেধ পালন করার প্রতি তার কোনরূপ মনোযোগ থাকবে না কিংবা সে এটার কোনো প্রয়োজন মনে করবে না। যেমন কবি বলেছেন, ইদা লাম তাখশা আকিবাত লায়ালি ওয়া লাম তাসতাহি ফাফআল মা তাশাউ, যে যখন তুমি পরিণামের ভয় করবে না এবং যখন তোমার থেকে তোমার মধ্যে লজ্জা থাকবে না, ফাফআল মা তাশাউ, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। মানুষের অন্তর থেকে যদি আল্লাহ ভীতি উঠে যায় তাহলে সে তার দ্বারা এই আল্লাহ জাল্লা ওয়ালার আদেশ নিষেধ পালন করা এটা সম্ভবপর হবে না। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা সাবারু বিতিগা'আ ওয়াজহি রাব্বিহিম। এই আয়াতে উপরোক্ত আগের যে সমস্ত বিষয় নির্দেশ দেওয়া হয়েছে সে সব বিষয়ের যে বিষয়ের মূলে যে বিষয়টা রয়েছে সে বিষয়টার বর্ণনা করা হয়েছে, যে ভালো কাজ করা মন্দ কাজ থেকে বিরত থাকা এটি হচ্ছে মূলত সবার। এখানে ওই মৌলিক বিষয়টার কথাই বলা হয়েছে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের পালনকর্তার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। সবরটাই হচ্ছে এই সব এর আগের আয়াতগুলোতে যে বিষয়গুলা বলা হয়েছে ওই বিষয়গুলার মূল বিষয়টা হচ্ছে সবর। ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করবে, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকবে এবং আল্লাহ নির্ধারিত বা ফয়সালাকৃত যে সমস্ত বিষয় সেগুলোতে ধৈর্য ধারণ করবে, এসব বিষয় হচ্ছে সবর। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিম। কিন্তু এই সবরটা, এটা শুধু সবর যদি হয় তাহলে সেটা হবে না। সবরু ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিম, সবরু ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিম, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। শুধুমাত্র সবর, শুধু কেউ যদি এমনিতেই ধৈর্য ধারণ করে তাহলে সেই ধৈর্য ধারণ তাকে কোনো তার কোনো উপকারে আসবে না এবং এ ধরনের সবর প্রত্যাশিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবর বা যে রূপ ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন সেই ধৈর্য ধারণটা হচ্ছে সেটা হতে হবে খালিস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে, এমনিতে ধৈর্য ধারণ করলে সেটা হবে না। ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিম, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে এই ধৈর্য ধারণে তাদেরকে ধৈর্য ধারণের জন্য তাদের ধৈর্য ধারণের পথে তাদের জন্য সহায়ক বিষয়টা কি, সে বিষয়ের প্রতি তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। ওয়া আকামুস সালাত, وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. যে কাজটা বা যে বিষয়টা মানুষকে ধৈর্য ধারণে সাহায্য করে সে বিষয়টা হচ্ছে সালাত ওয়া আকামুস সালাহ। তো পরবর্তী আয়াতগুলোতে এই আয়াত ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, এবং পরবর্তী আয়াতের পরবর্তী অংশে ওই সব বিষয়ের উল্লেখ করা হয়েছে যে সব বিষয়গুলো একজন মানুষকে ধৈর্য ধারণে সাহায্য করে, ধৈর্য ধারণের পথে একজন মানুষকে যেসব বিষয় সাহায্য করে সব বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোন সব বিষয় মানুষকে ধৈর্য ধারণ করতে সাহায্য করে? একটা বিষয় হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করা। তো এই সবর এবং সালাত, সবর এবং সালাত মানুষের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের পথে সহায়ক দুইটা বিষয়। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জনের প্রতি সহায়ক যে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে সবর এবং অন্য একটা বিষয় হচ্ছে সালাত। কোরআনে কেরিমে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং এটা অত্যন্ত কঠিন কাজ, তবে যারা বিনয়ী তাদের জন্য এটা মোটেও কঠিন না। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। তো সবর এবং সালাত এই দুটো বিষয় হচ্ছে এমন দুটো বিষয় যে বিষয়গুলো দুনিয়া এবং আখরাতের কল্যাণ অর্জনের পথে সহায়ক। এরপরে ধৈর্যের জন্য সহায়ক বিষয়টা হলো সালাত। এখানে এই বিষয়টা যেন কি না হয় পরিষ্কার করা দরকার যে একজন বান্দার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জনের পথে সহায়ক দুটো বিষয় সবর এবং সালাহ। আবার সবরের জন্য সহায়ক বিষয় কি? সালাত। সবরের জন্য সহায়ক আরেকটা বিষয় যেটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ উল্লেখ করেছেন সেটা হচ্ছে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করা। আমি তাদেরকে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তাদেরকে যা কিছু রিজেক দিয়েছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। সুতরাং গোপনে এবং প্রকাশ্যে সাদাকা করা, ব্যয় করা, এটাও কিন্তু ধৈর্যের জন্য সহায়ক একটা বিষয়। এরপরের আয়াতের পরবর্তী অংশতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে, ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, যারা মন্দের বিপরীতে ভালো করে বা মন্দকে যারা ভালো দিয়ে মোকাবেলা করে। এই কথার মাধ্যমে সেই নির্দেশনায় তাদের প্রতি নির্দেশনা রয়েছে যে যাদেরকে যারা ধৈর্য ধারণ করবে, যারা সালাত কায়েম করবে, যদি অজ্ঞ মূর্খদের পক্ষ থেকে তাদের উপরে কোন ধরনের দুঃখ কষ্ট আরোপিত হয়, তাহলে তারা সেটা কিভাবে মোকাবেলা করবে? কারণ সমস্যা ভালো লোকের জন্যই সমস্যা থাকে। তো যারা আল্লাহর প্রতি চলবেন তাদের সামনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দুঃখ কষ্ট আসতে পারে, চুহালাদের পক্ষ থেকে, অজ্ঞমূর্খদের পক্ষ থেকে তারা বিভিন্ন ভাবে হকপন্থীদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু তারা কিভাবে এই কষ্ট মোকাবেলা করবেন সেই নির্দেশনাই দেওয়া হয়েছে। ওয়াইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, যে তারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করবেন। ভালো দিয়ে মন্দকে প্রতিহত করবেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম দুটো কথা বলেছেন। কেউ বলেছেন যে এখানে আল হাসানা এবং সাইয়্যা বলতে নেক কাজ এবং গুনাহের কাজের কথা, গুনাহের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা গুনাকে বিদূরিত করবেন, পাপকে বিদূরিত করবেন নেক কাজের মাধ্যমে। আবার কেউ বলেছেন যে এখানে ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যে মানুষের জুহালাদের অসৎ কর্মকে বা জাহেলদের পক্ষ থেকে যে কষ্ট কষ্টের সম্মুখীন হবেন সেটাকে তারা মোকাবেলা করবেন সদাচারণের মাধ্যমে, অর্থাৎ দুরাচারকে অত্যাচারকে অত্যাচার দুরাচারকে তারা মোকাবেলা করবেন সদাচারণের মাধ্যমে। কোরআনে কেরিমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যারা বলেন যে এখানে হাসানাত এবং সাইয়্যাত বলতে নেক কাজ এবং পাপ কাজ, তারা এই আয়াতের উল্লেখ করেন যে অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যে নিশ্চয়ই ভালো কাজ পূর্ণ পাপকে বিদূরিত করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে তিরমিজির হাদিস আতবিউ সাইয়্যাতাল হাসানা তামহুহা, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি যখনই কোনো মন্দ কাজ হবে, পাপ কাজ হয়ে যাবে, তখন তুমি সাথে ভালো কিছু করে নাও, তাহলে সেই ভালো কাজটা মন্দকে মুছে দেবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই আয়াতের আসলে তাফসীর হচ্ছে যে এই ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, এবং তারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করেন, এটা দুই ধরনের ভালোই। যেভাবে আমলে সালেহের মাধ্যমে পাপকে বিদূরিত করা, এইটা যেভাবে এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত, তেমনি সদাচারণের মাধ্যমে দুরাচারণকে দুরাচারকে বিদূরিত করা বা বাতিল জুহালাদের দেয়া কষ্টকে তাদের অসদাচরণকে মোকাবেলা করা, দুটাই কিন্তু এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত। তো এই আয়াতের সার কথা হলো যে আয়াতের মধ্যে ইসলাম অর্থাৎ মুমিন এবং মুসলিমিনদের যে গুণাগুণ, যা বৈশিষ্ট্য, ইসলাম এবং ইমানের যে মাকাম গুলো, সেগুলোর বর্ণনা আসছে। এবং এখানে তিনটা কথা মূলত বলা হয়েছে যে সবরের যে বিষয়ে, যে সবর, সবরের তিনটা বিষয়কে এই আয়াত অন্তর্ভুক্ত রাখছে, যে সবর আলাল মামুর, সবর আনিল মাহজুর এবং সবর আলাল মাকদুর। আদেশকৃত বিষয়গুলো পালনের মাধ্যমে ধৈর্য ধারণ করা, নিষেধকৃত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয়কে বর্জনের মাধ্যমে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহ নির্ধারিত বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণের মাধ্যমে ধৈর্য ধারণ করা। এই বিষয়গুলোর কথা কোরআনে কেরিমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে একত্রিত ভাবে আবারও উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যে হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ধৈর্য অবলম্বন করো, সহিষ্ণু হও এবং সুপ্রতিষ্ঠিত হও, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যেন তোমরা সফলকাম হতে পারো। সবর এবং মুসাবারা, ইসবিরু ওয়াসাবিরু, ইসবিরু ওয়াসাবিরু, এর মধ্যে পার্থক্য কি? সবর হচ্ছে যে ভালো কাজে সবর, সবরের পরিভাষার মধ্যে বেশ কয়েকটি শব্দ আছে, সবর, মুসাবারা, তারপরে ইস্তিবার, মুরাবাতা। তো সবর শব্দের শাব্দিক অর্থ হলো বিরত রাখা বা বাধা, যেটা আমরা আগেই বলছি, কোরআন এবং সুন্নার পরিভাষায় সবরের অর্থ হলো নফসকে তার প্রকৃতি বিরুদ্ধ বিষয় থেকে বিষয়ের উপর প্রকৃতি বিরুদ্ধ বিষয়ের উপর জমিয়ে রাখা। নফস যেটা চায় সেটা থেকে সেটার বিরুদ্ধ বিষয়ে বিষয়ের উপরে জমে থাকা, আঁকড়ে ধরা, এটাই হচ্ছে মূলত সবর। মুসাবারা শব্দটা এটা যেটা যে পরস্পর পরস্পর ধৈর্য ধারণ করা, এর অর্থ হচ্ছে এই যে মুসাবারা বাবুল মুফাআলা থেকে যে পরস্পর ধৈর্য ধারণ করা, এটা শত্রুর মোকাবেলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করাকেই বোঝায়। কারণ দুজনের মধ্যে তখন একটা যে লড়াই, সেই লড়াই ধৈর্য ধারণ মুফাআলা থেকে এই শব্দটি বাবুল মুফাআলা থেকে এই শব্দটি গৃহীত। তো এর দ্বারা শত্রুর মোকাবেলায় ধৈর্য ধারণ কে বোঝানো হয়েছে। আর মুরাবাতা, ধৈর্য ধারণ করো, মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করো, সহিষ্ণু হো, মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করা। রেবাত হলো উড়াকে ভাদা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই সময় এই বিষয়গুলাকে বলা হয় মুরাবাতা ওয়ারাবিত। এই আয়াতে আল্লাহর পথে ধৈর্য ধারণের এবং তাতে অটল অনর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, জানা দরকার আমাদের, যেখানে সবরের বর্ণনার পরে তাকওয়ার কথা আসছে কোরআনে কারিমে, যে জায়গাটি যে আয়াতি সবরের সাথে তাকওয়ার উল্লেখ করা হয়েছে সেখানে সবরের এই তিনটা বিষয়কেই, সবরটা এই তিনটা বিষয়কেই অন্তর্ভুক্ত রাখে। সবর আলাল মামুর, সবর আলাল মাহজুর, সবর আনিল মাহজুর, সবর আলাল মাকদুর। নতুবা আর যদি সবর তাকওয়ার উল্লেখ না থাকে তাহলে সাধারণত সবর বলতে দুইটা বিষয়কে বুঝায়, সেটা হচ্ছে যে আদেশকৃত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকৃত বিষয়গুলো পালন করা এবং তাদের নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সবর। কিন্তু কোরআনে কারিমে কিংবা যেখানে সবরের সাথে তাকওয়ার উল্লেখ থাকবে সেখানে বুঝতে হবে যে শুধু এই দুইটা বিষয় না, এর সাথে তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আস-সাবরু আলাল মাকদুর, সবর আলাল মাকদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালাকৃত বা তার নির্ধারণকৃত তাকদীরে যে বিষয়গুলো সে বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই ইনশাআল্লাহ।
শেখ
আল্লাহ ইবারিক ফিকুম।
শেখ আমাদের তিনটা কোশ্চেন আছে শেখ, আপনার যদি সময় থাকে। শেখ প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার সূরা মুজদিলা আয়াত নাম্বার 22, সূরা মুজাদ্দালা আয়াত নাম্বার 22, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথম লাইনটা বলি, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা من
هاد
الله رسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه. এবং এটা শেষ পর্যন্ত শেখ, এটার এটা এই সূরার সম্বন্ধে আমরা কিভাবে আমাদের পরিবারদের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি?
যে আপনি এমন কাউকে পাবেন না যে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, ইউ আদুন মান হাদ আল্লাহ ও রাসুলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব পোষণ করে, সে তার মা হোক, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, সন্ততি হোক, যাই হোক, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে তাহলে সে তার সাথে সে যদি প্রকৃত অর্থে ইমানদার হয়ে থাকে, আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকে, পরকালে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে আল্লাহর বিরোধিতাকারী রাসূলের বিরোধিতাকারী কারোর সাথে বন্ধুত্ব পোষণ করবে না, সে যদি একান্ত তার নিকট জন কেউ হয়ে থাকে। এরপরেও তো মূলত এই আয়াতে ওলা এবং বারার কথা বলা হয়েছে। আমাদের আমরা যখন কাউকে ভালোবাসবো, মাহাব্বা যেটা আল মাওয়াদ্দা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, এই যে মাওয়াদ্দা যেটা, এই মাওয়াদ্দা মাওয়াদ্দাটা হলো বা মাহাব্বা হলো দুই রকম, একটা হলো মাহাব্বা শারঈয়া, একটা হলো মাহাব্বা তাবঈয়া। তো মাহাব্বা শারঈয়া যেটা, মাহাব্বা শারঈয়াটা হবে এটা এটা কেবলমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। যে আমরা কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবো সেটা কেবল আল্লাহর জন্যে। তবে হ্যাঁ, মানুষের মনের মধ্যে যেমন পুত্রের প্রতি পিতার যে ভালোবাসা থাকে, যে মাহাব্বা তাবঈয়া যেটা যেটা ন্যাচারাল মাহাব্বা, সেই মহাব্বাটা এটা এটা এটাকে এটাকে অ্যাভয়েড করা যায় না। এবং এই যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে মহাব্বত স্নেহ ভালোবাসা পিতার প্রতি পুত্রের, পুত্রের প্রতি পিতার, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য কাউকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ এটা মানুষের সাধ্যের অতীত, সাধ্যের বাইরে। তবে জেনে শুনে, জেনে শুনে মাহাব্বা শারঈয়া যেটা, এটা কেবলমাত্র হতে হবে আল্লাহর জন্যে এবং রাসূলের জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না
শেখ, আমাদের দ্বিতীয় কোশ্চেন আমাদের এক ছোট ভাই করছেন, যে আমরা কিভাবে বুঝবো যে আমরা আল্লাহকে ভয় পাই, আমাদের তাকওয়া যে আছে এটা কিভাবে বুঝবো?
আসলে তাকওয়ার পরিচায়ক হলো যে যখনই আমি কোনো আমার সামনে কোনো অন্যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের বিরোধী কোনো বিষয় আমার সামনে আসবে, তখনই আমি ওইটা থেকে বিরত থাকতে পারবো। এটি হচ্ছে তাকওয়ার বা আল্লাহ ভীতির পরিচায়ক। প্রকৃত অর্থে যদি একজন মানুষের অন্তরে আল্লাহ ভীতি থাকে তাহলে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করতে পারবে না। তো যখন একজন মানুষ দেখবে যে ভালো পথে পুণ্যের কাজ করা তার জন্য সহজ হচ্ছে, তখন সে আশা করতে পারে যে তার মধ্যে আল্লাহ ভীতি আছে। কারণ আল্লাহ ভীতির পরিচয় কি হলো? এটা যে মানুষ আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকবে। নাম
নাম শেখ, তিন নম্বর কোশ্চেন শেখ, আমাদের ভাই বলছেন যে খারাপ, খারাপকে দূর করা ভালো, ভালো 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 দ্বারা, এটা কি আপনার, এটা কি আহলুল গোরাবাদের একটা ক্যারেক্টারিস্টিক? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোজ হু রেক্টিফাই ওয়েন দ্য পিপল আর করাপ্ট।
আসলে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করা এটা শুধু গোরাবাদ, এটা মুমিনিনদের ইন জেনারেলি মুমিনিন এবং মুসলিমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত। যেমন এই আয়াতে আমরা বলছি যে এই আয়াতে যে বিষয়গুলো, আজকে আমরা যে আয়াতটা তিলাওয়াত করলাম, যে আয়াত নিয়ে আলোচনা হলো, ওই আয়াতে যে বিষয়গুলো, এটা মুমিনিন এবং মুসলিমিনদের বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র গোরাবাদের না। আর যেহেতু মুমিনিন এবং মুসলিমিনদের বৈশিষ্ট্য, সুতরাং গোরাবাদের তো ক্ষেত্রে তো এটা আরো অনেক বেশি প্রযোজ্য। যে আমরা মন্দকে প্রতিহত করব ভালো দিয়ে। কেউ যদি আমাকে গালি দেয়, আমি তাকে গালি দেব না, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করব। কেউ আমাকে কষ্ট দেয়, আমি তাকে পাল্টা কষ্ট দেব না, আমি তার সাথে সদাচার, তার সাথে ভালো ব্যবহার করব। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফা ইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা ভালো সেটা দিয়ে তুমি মোকাবেলা করো, তাহলে দেখবে ফা ইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যে তোমার এবং যার মধ্যে শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এবং এটা আসলেও হয়, বাস্তবে এইভাবেই হয় যে আপনি আপনার একজন ঘোর দুশ্মন, ঘোর শত্রুর সাথে যদি আপনি তার সাথে সুসম্পর্ক রাখেন, তার সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে দেখা যাবে যে এই আপনার চরম শত্রুটাই একসময় আপনার মনে পরম বন্ধু হয়ে যাবে। ইদফা বিল্লাতি হি আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। না
শেখ, আমাদের আর দুইটা কোশ্চেন আছে। আমাদের ভাই কোশ্চেন করছেন যে আমরা যে অধৈর্যশীল এবং আমরা কি হ্যাবিট ডেভেলপ করতে পারবো যে যার মাধ্যমে আমাদের আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের মধ্যে ধৈর্য এটা আরো বৃদ্ধি করতে পারবো।
ধৈর্যের পথে সহায়ক একটা বিষয় তো আজকে এই আয়াতি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিলেন, ও আকামুস সালাহ ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা'আ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করেন, সালাত কায়েম করেন, ধৈর্যের পথে এটা সহায়ক। সালাত ফরাইজের সাথে সাথে ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত যেগুলা এগুলা বেশি করে করেন, এটা ধৈর্যের জন্য সহায়ক হবে। আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে ব্যয় করেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এটা ধৈর্যের জন্য সহায়ক। তো আমরা কোরআনে কারিমে আল্লাহ নির্দেশিত বিষয়গুলো যদি আমরা অবলম্বন করি, অনুসরণ করি, তাহলে সেটাই ইনশাআল্লাহ আমাদেরকে ধৈর্যের পথে অগ্রসর করে দেবে এবং আমাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ হবে। এবং সবচেয়ে সর্বাগ্রে যে বিষয়টা যে ধৈর্য ধারণ করব আমরা কার জন্যে, আল্লাহর আদেশের উপরে ধৈর্য ধারণ করব, আল্লাহ নিষেধকৃত বিষয়ে থেকে ধৈর্য ধারণ করব, আল্লাহর ফয়সালাকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করব, এই যে এই ধৈর্য ধারণটা আমাদের কেন কেন হবে, কিসের জন্য হবে? এই ধৈর্য ধারণটা হবে আমরা আল্লাহ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমাদের এই ধৈর্য ধারণ। সুতরাং যার জন্য আমাদের এই ধৈর্য ধারণ, যার থেকে কিছু পাওয়ার আশায় ধৈর্য ধারণ, তার সম্পর্কে আমি যত বেশি জানবো, তাকে যত বেশি চিনবো, আমার সেটাই আমার আমার তার জন্য ধৈর্য ধারণ করা আমার জন্য সহজ হবে। এর জন্য সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আল ইলম, আল ইলম মারিফাতুল্লাহ মারিফাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিফাতু দ্বীনিল ইসলাম। আল্লাহকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, দ্বীনে ইসলামকে জানতে হবে। তো এই যখন জানা হবে, কারো সম্পর্কে যখন জানা হবে, তখন তার জন্য ধৈর্য ধারণ করা এটা সহজ হবে। এর জন্য সর্বাগ্রে ইলম, সর্বাগ্রে ইলম অর্জন করা, আর এরপরে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সাদাকা ফি সাবিলিল্লাহর মাধ্যমে ধৈর্যের পথে এগিয়ে যাওয়া। নাম
নাম শেখ, শেখ আমি একটা কোশ্চেন ইংলিশে পড়ি, এটা বলা হয়েছে will be would our natural love be affected by the disobedience of Allah?
নেভার আখি, এটার জবাবটা আমি আগেই দিয়ে দিছি যে আমরা আমাদের মহাব্বাটা দুই ধরনের, একটা হলো ন্যাচারাল লাভ আর একটা হচ্ছে শরাই, একটা শরাই শরীয়তের আদেশকৃত একটা ভালোবাসা, দিনের জন্য ভালোবাসার একটা হচ্ছে মানুষের মধ্যে যে ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে যেটা, যেমন পিতার প্রতি পুত্রের, পুত্রের প্রতি পিতার, সন্তানের প্রতি মা বাবার যে ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, এটা হলো ন্যাচারাল লাভ। এই ন্যাচারাল লাভ যেটা মানুষের অন্তরের মধ্যে থাকে, এটার জন্য কেউ কাউকে জবাব দিয়ে করতে হবে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাধ্যের অতীত কোনো বিষয়ে আদেশ দেন না, কষ্ট দেন না। তো অন্তরের মধ্যে যে ভালোবাসা মানুষের, যে প্রাকৃতিক ন্যাচারাল, সেটা সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে না, জবাবদিহি করতে হবে যেটা, সেটা হচ্ছে যে শরাই ভালোবাসা। তবে আল্লাহ এবং তার রাসূলের, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন, যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা পুত্র এবং ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন এবং অন্য সকল মানুষ থেকে আমি তার কাছে বেশি প্রিয় না হব। তো যে ভালোবাসাটা মানুষ কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না, সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে না। যেমন উদাহরণস্বরূপ দেখেন যে একজন লোক, তার বাবা একজন মুসলিম, তার বাবা কাফের, বাবা মারা গেছে, এর জন্য ছেলে তার অন্তরের মধ্যে কষ্ট বোধ করবে, এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। এটাকে তার চোখ থেকে হয়তো পানি পড়তেছে, হ্যাঁ, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু যদি সে তার বাবাকে সব দিক থেকেই ভালোবাসে, যেটা তার সাধ্যের মধ্যে আছে, ওই 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 সে অনুযায়ী যে ভালোবাসাটাকে অ্যাভয়েড করা তার পক্ষে সম্ভব, সেটাও যদি সে প্রকাশ করে, তাহলে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাবার প্রতি সে আফসোস বোধ করতেছে যে বাবা ইসলাম গ্রহণ করেননি, যার কারণে বাবাকে কোনোভাবেই সাহায্য করা, তার জানাজা করা, তার জন্য মাগফিরাতের দোয়া করা কোনোটাই সম্ভব হচ্ছে না। সে সেটা করতেছে না, করতেছে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার জন্য, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণের জন্য সে তার বাবার জন্য মাগফিরাত কামনা করতেছে না, মাগফিরাত প্রার্থনা করতে পারতেছে না। কিন্তু তার চক্ষু থেকে যে অশ্রু গড়াইতেছে, সেই অশ্রুটা হচ্ছে সেটা তার ন্যাচারাল লাভ, ন্যাচারাল লাভ, এটাকে সে কোনোভাবেই আটকে রাখতে পারতেছে না। এর জন্য সে মানে তাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু যদি সে যে তার বাবা কাফের এটুকু জানার পরেও যদি তার প্রতি সর্বাত্মক ভালোবাসা, সব দিক থেকেই তাকে ভালোবাসতেছে, যে বাবা, বাবার আচরণ, বাবা যা করছেন সবকিছু ঠিক আছে, এই সবকিছুর প্রতি যদি তার ভালোবাসা থাকে, তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা কোনো মুমিনের, কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। না
নাম শেখ বারাকাল্লাহ ফিক,
নাম
শেখ, আমাদের দুইটা
আসসালামু আলাইকুম,
নাম শেখ বারাকাল্লাহ ফিক, আফওয়ান শেখ, শেখ আপনি যে পারমিশন দেন, আমাদের টপিকের বাইরে দুইটা আর দুইটা কোশ্চেন আছে, এরপরে আমরা কোশ্চেন নিতেছি না, নাহলে আমরা এটা আপনাকে ইনশাআল্লাহ পরবর্তীতে জিজ্ঞেস করতে পারি।
খুব জরুরি কিছু নেই
লা শেখ, কোন একটা আসমা সিফাতের সম্বন্ধে আর একটা আপনার বিয়ে করার সম্বন্ধে। আচ্ছা শেখ, আসমা সিফাত সম্বন্ধে যে কিছু কিছু নাম যে বান্দা ইউজ করতে পারে, যেমন রাহিম, আবার কিছু কিছু নাম যে আল্লাহ সুবহানাহু তাআলা এটা বান্দাই গ্রহণ করতে পারে না, আর রহমান বলতে হবে, আব্দুর রহমান, এইটা আমরা কিভাবে বুঝবো এই এই প্রিন্সিপালটা? বারাকাল্লাহ ফিক,
ফিক বারাক, এটা আসলে এটা বোঝা যায় যে কোরআন অথবা সুন্নার মধ্যে যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হওয়া সত্ত্বেও যে সিফতগুলো মানুষের জন্য বা মখলুকের জন্য ব্যবহার করা হয়েছে, সেখান থেকেই আমরা বুঝবো যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য সুনির্ধারিত না, যে বরং এই নামটা মানুষের ক্ষেত্রে, মখলুকের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এটা জানার উপায় হলো কোরআন এবং সুন্না অনুসন্ধান। যেমন এই যেমন আর রাহিম, রাহিম শব্দটা আমরা মানুষের জন্য ব্যবহার করতে পারি কিভাবে, সেটা সুন্নার মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে। তারপরে এভাবে রাউফ, রাউফ শব্দটা আমরা ব্যবহার করতে পারি মখলুকের জন্য, মানুষের জন্য, সেটা কোরআনে কারীমের মধ্যে আছে। তো এই এইটা জানার যে কোন সিফাতগুলো আল্লাহ ব্যতীত অন্য মানুষের জন্য এটা ব্যবহার করা যায়, সেটা জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নার মধ্যে যেগুলো অন্যের জন্য বা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে বা প্রযোজ্য হয়েছে, ব্যবহার করা হয়েছে, ওইখান থেকে এটা জানতে হবে। না
না শেখ, শেখ শেষ কোশ্চেন শেখ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে যেসব ভাইদের এবিলিটি আছে তারা বিয়ে করবে,
এবং এই হাদিসের পরবর্তী অংশ থেকে এটুকু বোঝা যায়, সে যদি কেউ না পারে, তার যদি অ্যাবিলিটি না থাকে, তাহলে সে যেন রোজা রাখে, এটাই তার জন্য প্রোটেক্টর হিসেবে কাজ করবে। তো এখান থেকে, হাদিস থেকে বোঝা যায় যে একজন লোক তার বিয়ের যে এবিলিটি, যে নিজের ফ্যামিলি মেনটেন করা, তাদের খরচ যোগানো, এটার সাধ্য যদি তার না থাকে, তাহলে কিন্তু তার ফিজিক্যাল অ্যাবিলিটি যদি থাকে, তাহলে সে রোজা রাখবে, এর দ্বারা তার প্রবৃত্তিকে সে দমিয়ে রাখবে এবং এটাই তার নিজের জন্য তার তাকে তাকে এটি এই রোজাটাই তাকে প্রবৃত্তির যে চাহিদা সেই চাহিদাকে নিবৃত্ত রাখতে সহায়তা করবে। এখানে অ্যাবিলিটি বলতে মূলত একজন মানুষের ফিজিক্যাল অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তো সেটা তার তখন তো তার বিয়ের যে প্রয়োজন যেটা সেটাই দেখা দেবে না। আর যদি ফিজিক্যাল অ্যাবিলিটি থাকে তাহলে সে বিয়ে করবে। মানিস্তথা আমিন কুম আলবা আলবা, এটা সাধারণত আর্থিকভাবে যে প্রয়োজন সে প্রয়োজন পূরণের শক্তি যার থাকবে, স্ত্রীর খরচ যোগানোর মতো শক্তি সামর্থ্য যার থাকবে সে বিয়ে করবে। তো যদি কারো এই এই যে বিয়ের স্ত্রীর খরচ যোগানোর শক্তি সামর্থ্য বলতে এটা এমন না যে একদম ন্যূনতম যেটা একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, যেটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটুকু সেই সামর্থ্য যদি কারো থাকে তাহলে সে বিয়ে করবে। আর যদি এই ন্যূনতম সামর্থ্যটুকু যদি না থাকে তাহলে তার জন্য বিকল্প যেটা দেওয়া হয়েছে সে রোজা রাখবে। মূলত সামর্থ্য বলতে এখানে অর্থনৈতিক সামর্থ্য, আর্থিক সামর্থ্যকে বোঝানো হয়েছে। কারণ যদি শারীরিক সামর্থ্য যেটা শারীরিক সামর্থ্য যদি না থাকে তাহলে তো আর ওইটা তো এমনিতেই সেটা বিয়ের প্রশ্নই আসবে না। আর শারীরিক সামর্থ্য থাকে তাহলে আর্থিক সামর্থ্য ন্যূনতম সামর্থ্য। এখানে কেউ যদি মনে এইটুকু যেন মনে না করে যে এখানে আর্থিক সামর্থ্য বলতে একদম ফিনান্সিয়ালি ওয়েল স্টাবলিশড, একদম নিজের ডুপ্লেক্স বিল্ডিং হতে হবে, সবকিছু ওয়েল ডেকোরেটেড হতে হবে, তারপরে গাড়ি বাড়ি সবকিছু থাকতে হবে, তারপরে মাসে হয়তো লাখ পাঁচেক টাকা ইনকামের ব্যবস্থা হবে, এরপরে এটা বুঝে যাবে আমার অর্থনৈতিক সামর্থ্য, আদৌ না, আদৌ না। একজন মানুষের ন্যূনতম যে চাহিদা যেটা সেটাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।